বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদি মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, আজ শনিবার 4 ডিসেম্বর, 19 অগ্রহায়ণ এবং ফার্সি 13 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে ইরানের পরমাণু চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং বাংলাদেশে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ উৎপাদক বিক্রেতা চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ, আগামী বুধ বা বৃহস্পতিবার শুরু হবে পরবর্তী আলোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইরানকে কেন্দ্র করে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে, অ্যান্টনি ব্লিংকেনের স্বীকারোক্তি। বাংলাদেশের সড়ক, রেল ও নৌপথের সকল শ্রেণীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ায় যাতায়াতের সুবিধা দেওয়ার দাবি যাত্রী কল্যাণ সমিতির। এবং ভারতে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী শক্তিশালী জোট সম্ভব নয় বলে জানাল মহারাষ্ট্র রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী শিবসেনা। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শুক্রবার ভিয়েনায় শেষ হয়েছে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে প্রতিটি দেশের প্রতিনিধিরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সলা পরামর্শ করার জন্য নিজ নিজ দেশে ফিরে গেছেন। ভিয়েনা বৈঠকে ইরানি প্রতিনিধি দলের প্রধান আলী বাকির কানি শুক্রবার রাতে তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগের আগে বলেছেন, ইরানের পক্ষ থেকে উত্থাপিত 2টি খসড়া প্রস্তাব নিয়ে সলা পরামর্শ করার জন্য চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতিনিধিদের সুযোগ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা এবারের বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আগামী বুধ বা বৃহস্পতিবার আবার সব দেশের প্রতিনিধিরা আরও আলোচনার জন্য ভিয়েনায় ফিরে আসবেন। গত 5 দিনের বৈঠকে বেশ কয়েকটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে মোরা উল্লেখ করেন। ইউরোপের এই কূটনীতিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দাবি করেন ভিয়েনায় আলোচনার পথ অনির্দিষ্টকালের জন্য খোলা থাকবে না। গত 29 নভেম্বর ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শুরু হয়। ভিয়েনা বৈঠকে ইরানের পক্ষ থেকে দেওয়া 2টি খসড়া প্রস্তাব সম্পর্কে 3 ইউরোপীয় দেশের কূটনীতিকরা নয়া দাবি উত্থাপন করেছেন। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কূটনীতিকরা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দাবি করেন ইরানের প্রস্তাবগুলো অত্যন্ত কঠিন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত সংলাপে ইরান 5 জাতিগোষ্ঠীর সঙ্গে 2টি খসড়া প্রস্তাব হস্তান্তর করেছে বলে এর আগে খবর দিয়েছিলেন ইরানি প্রতিনিধি দলের প্রধান আলি বাকেরি কানি। তিনি বলেছিলেন, এর একটিতে ইরানের পরমাণু কর্মসূচির বিবরণ তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয়টিতে ইরানের উপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বুধবার রাতে ওই খসড়া হস্তান্তরের পর গত দুদিন এসবের বিষয়বস্তু নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। তিন ইউরোপীয় দেশের প্রতিনিধিরা দাবি করেছেন, এবারের আলোচনায় ইরানি প্রতিনিধি দলের কঠোর অবস্থানে তারা হতাশ ও উদ্বিগ্ন হয়েছেন। ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরা দাবি করেছেন, এর আগের 6 দফা আলোচনায় যে অগ্রগতি হয়েছিল ইরান তা থেকে পিছিয়ে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, এবারের সপ্তম দফা ভিয়েনা সংলাপে ইরান নতুন করে যে নীতি অবস্থান নিয়েছে তাতে ইরানই উল্টো একঘরে হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যখন পূর্ণ উদ্যমে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তখন ভিয়েনা সংলাপকে দীর্ঘায়িত হতে দেবে না ওয়াশিংটন। তিনি দাম্ভিক মার্কিন সরকারের স্বভাবসিদ্ধ রীতি অনুসরণ করে বলেন, কূটনৈতিক উপায়ে কাজ না হলে ভিন্ন উপায় অবলম্বন করবে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরান পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরতে আন্তরিক নয় এবং এ কারণেই তার ভাষায় এবারে ভিয়েনা বৈঠক সফল হয়নি। ব্লিংকেন এমন সময় এই দাবি করলেন যখন আমেরিকা একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে চলমান অচলাবস্থা দেখা দিয়েছে। এছাড়া ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আমেরিকা মোটেও আন্তরিক নয় বলে ইরান অভিযোগ করে আসছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সম্পর্কে চীন বলেছে, আলোচনায় ফল পেতে চাইলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। শুক্রবার ভিয়েনায় ইরান বিষয়ক সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর ওই আলোচনায় চীনা প্রতিনিধি ওয়াং কুন এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের আরও বহু কাজ বাকি এবং আমরা আগামী সপ্তাহের মাঝামাঝি সময় আবারও ভিয়েনায় ফিরতে সম্মত হয়েছে। চীনা প্রতিনিধি বলেন, প্রতিটি দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গে সলাপ পরামর্শ করার জন্য রাজধানীগুলোতে ফিরে গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সড়ক, রেল ও নৌপথে সকল শ্রেণীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাব ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এদিকে নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনাকে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দেশের সড়ক, রেল এবং নৌপথে সকল শ্রেণীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে দেশের যাত্রী সাধারণকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের হাত থেকে মুক্তি দিতে সকল পথে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছে এই সংগঠনটি। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিন আন্দোলনের পর প্রথমে সড়ক পরিবহন মন্ত্রী সারা দেশে বিআরটিসির বাসে এবং পরে বাসমালিক সমিতি ঢাকা মহানগরীতে 1 ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ পাসের সুবিধা দেওয়ার ঘোষণা দিলেও এখনও তা পুরোপুরি কার্যকর হয়নি। অনেক শিক্ষার্থীকে বাস থেকে নামার সময় ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে, এতে করে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বড় ধরনের আন্দোলন গড়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি 20 দফা সুপারিশমালাও পেশ করেছে। এদিকে নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এদিকে নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে সড়কে দুর্নীতি অব্যবস্থাপনাকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা 12:30টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় পূর্ব ঘোষিত এই আন্দোলন পালন করেছে শিক্ষার্থীরা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারা দেশে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে। প্রতিটি মুক্তিযোদ্ধার বক্তব্য কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে। উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আজ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পাকিস্তান আর্মি হাঁটু গেড়ে মাথা নত করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল। আজকে এক শ্রেণীর লোক মানবতার কথা বলে, কিন্তু 71-এ হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খোলেনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, অতিরিক্ত সচিব ডাক্তার গাজী সাইফুজ্জামান, বৃহত্তর ময়মনসিংহের সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী শিবসেনা দল দাবি করেছে, কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী শক্তিশালী জোট সম্ভব নয়। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে ফ্যাসিস্ট শাসক শক্তিশালী হবে বলে আজ দলটির মুখপাত্র সামনায় মন্তব্য করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মহারাষ্ট্রের শিবসেনা দল বলেছে, কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী শক্তিশালী জোট সম্ভব নয়। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে ফ্যাসিস্ট শাসক শক্তিশালী হবে। আজ শনিবার দলটির মুখপাত্র সামনায় ওই মন্তব্য করা হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ সম্পর্কে বলেন, ইউপিএর কোনো অস্তিত্ব নেই, কার্যত কংগ্রেসকে বাদ দিয়ে তিনি বিজেপি বিরোধী জোট করার পক্ষপাতী। ওই ইস্যুতে কংগ্রেসের শীর্ষ নেতারা তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে আজ শনিবার কংগ্রেসের সিনিয়র নেতা প্রদীপ ভট্টাচার্য এমপি শিবসেনা মুখপাত্রের মন্তব্য প্রসঙ্গে বলেন,
এবং সেটা মাথায় রেখে এগোনো উচিত এবং তৃণমূল কংগ্রেসকেও তাদের চিন্তাধারা পরিবর্তন করে কংগ্রেসের সঙ্গে হাত মেলানো একান্ত প্রয়োজন, নতুবা সবটাই বিজেপির পক্ষে যাবে। বিজেপির নেতা প্রধানমন্ত্রী বাংলা শিল্পের জন্য আসছেন অন্য কথা, কিন্তু মূল্যটা ছড়িয়ে যাবে অন্য রকম ভাবে। সেই মূল্যের পরিমাপ করতে তৃণমূল কংগ্রেসকে দু বছর পরে কিন্তু হাত কামড়াতে হবে,
বলছিলেন কংগ্রেসের সিনিয়র নেতা প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, সবেমাত্র মুম্বাই থেকে ঘুরে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল উদ্দেশ্য বিজেপি বিরোধী শক্তিশালী জোট গঠন করতে হবে, কিন্তু ভিতরের উদ্দেশ্য হলো কংগ্রেসকে বাদ দিয়ে করতে হবে, তাতে কোনো বিরোধী রাজনৈতিক দল রাজি নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তার দেশ এবং ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর চিন্তা করছে। ইউরোপের এসব দেশ একটি অভিন্ন দূতাবাসী প্রতিনিধি নিয়োগ দেবে বলে তিনি উল্লেখ করেন। কাতারের রাজধানী দোহায় আজ এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি 2-3 দিনের জন্য কাতার সফরে দোহা পৌঁছেছেন। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতা দখল করেছে, কিন্তু আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টি মেনে নিতে পারছে না। এজন্য তাদের কেউই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি এবং আফগানিস্তানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেনি। এর আগে তালেবানের সঙ্গে আলোচনার পর গত 28 নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই তারা আফগানিস্তানে একটি মিশন খুলতে পারে। দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে যাতে শিশুসহ ১৬ জন নিহত হন। ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে সৌদি আরব দেশটিতে আগ্রাসন অব্যাহত রেখেছে। ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, তাইজ প্রদেশের মুকবানা এলাকায় একটি জনসমাবেশকে লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। খবরে বলা হয়, হতাহতদের উদ্ধারে যাতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এগিয়ে আসতে না পারে সেজন্য সেখানে শত্রুপক্ষের বিমান টহল দিতে থাকে এবং দফায় দফায় হামলা চালায়। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব এবং তার ভাড়াটে সন্ত্রাসী দল ইয়েমেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় হামলা জোরদার করেছে। এর মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গতকাল এই হামলা চালানো হল। লেবাননের স্পষ্টভাষী তথ্যমন্ত্রী জর্জ কুরদাহি শেষ পর্যন্ত পদত্যাগ পত্র জমা দিয়েছেন। শুক্রবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের বিরোধিতা ও সমালোচনা করে বক্তব্য রাখার পর লেবানন সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে রিয়াদ। এরপর তিনি পদত্যাগ করলেন। সংবাদ সম্মেলনে কুরদাহি বলেন, তিনি ব্যক্তিগত পছন্দের চেয়ে লেবাননের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন এবং সে কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। তিনি গতকাল ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি আরও বলেন, কূটনৈতিক পন্থায় ইরানের পরমাণু সমস্যা সমাধান সবার জন্যই কল্যাণকর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের একঘরে হয়ে পড়ার কথা স্বীকার করলেন যখন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা অস্বীকার করতেন। ট্রাম্প সবসময় পরমাণু সমঝোতাকে ওয়াশিংটনের জন্য সবচেয়ে জঘন্য চুক্তি বলে অভিহিত করতেন এবং ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতা সত্ত্বেও 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর ট্রাম্প অযৌক্তিক কিছু দাবি দাওয়া তুলে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য দেশটির বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রভাব সীমিত করা সহ 12টি প্রস্তাব মেনে নিতে তেহরানকে বাধ্য করা। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও তিনি ইরানের ব্যাপারে একটি লক্ষ্য অর্জন করতে পারেননি। ইরান নিজস্ব শক্তির সামর্থ্যকে কাজে লাগিয়ে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। যাই হোক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর স্বীকারোক্তি এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলের শেষ দিন পর্যন্ত ইরানের ব্যাপারে একটি লক্ষ্য অর্জন করতে পারেনি, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আমেরিকার কোণঠাসা হয়ে পড়ার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের স্বীকারোক্তি থেকে প্রমাণিত হয় ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরও ওয়াশিংটনের অন্যায় দাবি মেনে নিতে তেহরানকে বাধ্য করার জন্য বর্তমান বাইডেন প্রশাসনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান তার অবস্থানে অটল রয়েছে এবং পাশ্চাত্যকে সাফ জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবাসহ পরিবেশবাদী 10টি সংগঠন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নকল, ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ উৎপাদন ও বাজারজাতকারী অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ বাঁচাও আন্দোলন সহ 10টি সংগঠনের যৌথ উদ্যোগে আজ শনিবার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, পরিসংখ্যান মতে দেশীয় বাজারে ভেজাল ও নকল ওষুধের বার্ষিক বিক্রয় প্রায় 1,500 কোটি টাকার উপরে। বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত ওষুধের সুনাম থাকলেও দেশীয় বাজারে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। এইসব ভেজাল ও নকল ঔষধ বাণিজ্যের ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে। ভেজাল ওষুধের ফলে রোগীর স্বাস্থ্য ঝুঁকি ও প্রাণহানির ঘটনাও ক্রমশ বেড়ে চলছে। বক্তাগণ আরও উল্লেখ করেন, দেশে বিভিন্ন সময় পরিচালিত অভিযানে নকল ও ভেজাল ওষুধ উৎপাদনকারীদের গ্রেপ্তার করা হলেও বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন বিক্রি। ড্রাগস আইনে নকল ও ভেজাল ওষুধ উৎপাদনকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে 10 বছরের কারাদণ্ড। বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মামলা হওয়ার পরও তদন্তকারী কর্মকর্তাদের প্রভাবিত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের ফাঁক ফোকর দিয়ে অনেক ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যায় বা লঘুদণ্ড পেয়ে থাকে। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসের খান এ প্রসঙ্গে রেডিও তেহরানকে বলেন, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারের নিকটে 8 দফা সুপারিশ পেশ করেছে পরিবেশবাদী এবং জনস্বাস্থ্য সচেতন বিশেষজ্ঞগণ।
বাজারে যে সমস্ত ভেজাল, নকল এবং নিম্ন মানের ওষুধ আছে সেগুলো যাতে বাজারে বিক্রি না করতে পারে সেটার ব্যবস্থা করতে, সেটার ব্যবস্থা হিসেবে প্রথমত হল যে সমস্ত কোম্পানি উৎপাদন করবে তাদের মালিকদেরকে অ্যারেস্ট করতে হবে। তারপরে যে সমস্ত দোকান গুলাতে বিক্রি হবে দোকানের মালিকদেরকে শাস্তির আওতায় আসতে হবে, বড় ধরনের শাস্তির আওতায়। এবং এই যে হাসপাতাল এবং এতে সম্পূর্ণ একটা চক্র ডেভেলপ করছে, এই চক্রটার যারা যারা মানে মূল হোতা তাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দিতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সুবহান, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক মাহবুবুল হক, বিডি ক্লিনিকের সভাপতি আমিনুল ইসলাম, সামাজিক শক্তির সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক রোজিনা আক্তার, পুরনো ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিমুদ্দিন, পরিবেশ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মেনন চৌধুরী এবং বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সেমনান প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিখ্যাত এলাকা নিয়ে কথা বলেছে। বিখ্যাত একটি শহর দমগন গিয়েছিলাম আমরা। ইউক্রেনের নভোচারীরা এই এলাকাকে মঙ্গল গ্রহের সঙ্গে ব্যাপক মিল আছে বলে অভিহিত করেছেন। ইউক্রেনের নভোচারীরা এই এলাকাকে মঙ্গল গ্রহের সঙ্গে ব্যাপক মিল আছে বলে অভিমত দিয়েছেন। নিঃসন্দেহে সভ্যতার সবচেয়ে প্রাচীন স্তরগুলো থেকে শুরু করে হেসর টিলাগুলোর নতুন স্তরগুলোর মধ্যেও ইরানের কয়েক শতাব্দীর স্থাপত্য, সংস্কৃতি, ইতিহাস এবং মানব জীবনাচারগুলো নিহিত রয়েছে। ভবিষ্যতে এখানকার সভ্যতা ও সংস্কৃতি আরো বেশি সমৃদ্ধ ও আলোকিত হবে নিঃসন্দেহে।
তরিখনে জামে মসজিদ এবং দমগন জামে মসজিদও এই শহরের অপর দুটি ঐতিহাসিক স্থাপনা। মসজিদটি এখন দমগন শহরের কেন্দ্রে অবস্থিত। এর বিভিন্ন অংশ কালের বিবর্তে ধ্বংস হয়ে গেছে, তবে কিছু কিছু অংশ পুনরায় মেরামত করা হয়েছে। জামে মসজিদের সবচেয়ে প্রাচীন অংশটি হল ঝুল বারান্দা এবং শাবস্থান। মসজিদের মিনারটিও দেখার মতো। যাই হোক, আমরা আজ দমগন শহর ছেড়ে এই প্রদেশেরই আরেকটি ঐতিহাসিক শহর শাহরুদের দিকে যাব। শাহরুদ শহরের কেন্দ্রীয় শহরের নামও শাহরুদ। এই শহর নিয়ে আজ আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
শাহরুদ শহরটি পুরো সেমনান প্রদেশের মধ্যে সবচেয়ে জমজমাট একটি শহর। জনসংখ্যার দিক থেকেও সবার শীর্ষে এই শাহরুদের অবস্থান। শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1380 মিটার উঁচুতে অবস্থিত। বলা হয়ে থাকে শাহরুদ শহরের প্রাথমিক কাঠামো গড়ে উঠেছিল শাহরুদ নামের বৃহৎ নদীর তীরে। এই নদীর নামেই অঞ্চলটির নামকরণ করা হয়েছে শাহরুদ। ভৌগোলিক দিক থেকে বিশেষত্বের কারণে এবং আলবোর্জ পর্বতমালা ও বিস্তৃত মরু অঞ্চলের মাঝে অবস্থানের কারণে শাহরুদের আবহাওয়ায় রয়েছে ব্যাপক বৈচিত্র্য। স্বাভাবিকভাবে এখানে উৎপন্ন হয় বিচিত্র কৃষি পণ্য। তাছাড়া বহু রকমের খনিজ দ্রব্য এ অঞ্চলে পাওয়া যায়। বিশেষ করে শাহরুদ ইরানের পাথুরে কয়লার জন্য বিখ্যাত। কয়লার পাশাপাশি চক, সীসা, দস্তা এবং ডেকোরেশনের উপযোগী পাথরও প্রচুর পরিমাণে মেলে। সর্বোপরি শাহরুদকে বিরল প্রজাতির বুনো পশুর অভয়ারণ্য বলা চলে। সুন্দর আবহাওয়াময় এ এলাকার বৃহৎ অংশ সংরক্ষিত আছে।
এই শহরে প্রচুর পার্ক রয়েছে, রয়েছে সুন্দর সুন্দর অনেক উদ্যানও। শাহরুদ ব্যবসায়ীদের জন্য বা বাণিজ্য কাফিলার জন্য নিরাপদ একটি শহর হিসেবে সুপরিচিত। অন্য কথায়, শাহরুদ শহরটি প্রাচীন খোরাসান, তেহরান, মাজান্দারান এবং ইরানের কেন্দ্রীয় প্রদেশগুলির প্রধান সংযোগস্থল বা চৌরাস্তা বলা যেতে পারে। কাজার শাসনামলে এই শহরটি ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র। 1238 হিজড়িতে ব্রিটিশ পর্যটক ও বণিক জেমস বেলি ফ্রিজার শাহরুদকে সুবিন্যস্ত একটি শহর বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শাহরুদ বাজার মানুষের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিত করে। তার মানে এখানে সর্বপ্রকার পণ্য সামগ্রী পাওয়া যায়। শাহরুদে ফলের বাগ বাগিচা প্রচুর দেখতে পাওয়া যায়। কৃষিজ পণ্যের দিক থেকেও বেশ সমৃদ্ধ এই শহর। শাহরুদের আশেপাশের গ্রামগুলো বেশ জনবহুল। তো শ্রোতা বন্ধুরা, আসলে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম ফল ফসলে ভরা একটি শহর শাহরুদ। বিখ্যাত পর্যটক অ্যালবার্ট হুতাম সিন্দলারও খারাসান বিষয়ক এক ভ্রমণ কাহিনীতে শাহরুদকে সুবিন্যস্ত একটি শহর হিসেবে উল্লেখ করেছেন। একইভাবে তিনি এই শহরের বাজার এবং বাণিজ্যিক পরিস্থিতির ক্রম উন্নতি সম্পর্কেও লিখেছেন। তার ভাষায়, এই শহরে বহু ব্যবসায়ী রয়েছে। তারা খোরাসান থেকে ফসফরাস, তামা, সিল্ক, তুলা, কোকন ইত্যাদি কিনে এনে এরোস এলাকায় বিক্রি করে। আবার খোরাসানের ব্যবসায়ীরাও এই বাণিজ্যের সঙ্গে জড়িত। এইসব ব্যবসায়ী লোহা, চিনি, চা, কাপড় ইত্যাদির ব্যবসাও করে। এখানকার বাগিচাগুলো সবুজ বেল্টের মতো পুরো শহরকে বৃত্তাবদ্ধ করে রেখেছে। যেদিকেই তাকিয়েছি সেদিকেই সুন্দর পরিচ্ছন্ন ও সবুজ বাগিচা নজরে পড়েছে।
ঐতিহাসিকভাবে মূল্যবান বেশ কিছু নিদর্শন শাহরুদ শহরে রয়েছে, যেমন এখানে আছে চাকমক নামের পাথরের টিলা। খ্রিস্টপূর্ব 5,500 বছর আগেকার এই টিলাটি। খরিয়ন আরেকটি টিলা, এই টিলার বয়সও 7,000 বছরের মতো। বুলভর টিলাটিও 3,000 বছর আগেকার। এইসব টিলা প্রমাণ করে শাহরুদ বেশ প্রাচীন একটি শহর। সুতরাং এখানকার সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতি বেশ প্রাচীন এবং সমৃদ্ধ। তো এখানকার টিলাগুলো এবং শাহরুদ শহরের উচ্চতায় গবেষণা চালিয়ে যেসব নিদর্শন পাওয়া গেছে সেসব থেকে প্রমাণিত হয় প্রাচীন ইতিহাস সৃষ্টিতে এসব টিলার ব্যাপক অবদান ছিল। এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলো এখন শাহরুদ শহরের জাদুঘরে সংরক্ষিত আছে। জাদুঘরটি একবার ঘুরে ফিরে দেখলে কেমন হয়? শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম শাহরুদ শহরের জাদুঘরের কথা। শাহরুদ জাদুঘর নামেই পরিচিত এটি। শহরের কেন্দ্রে অবস্থিত প্রাথমিক পর্যায়ে এই ভবনটিকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য দোতলা বিশিষ্ট একটি ভবন হিসেবে নির্মাণ করা হয়েছিল। সে সময় এর ফাউন্ডেশন ছিল 468 বর্গমিটার জায়গার উপর। কাজার শাসনামলের শেষ দিকটার স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা হয়েছিল এই ভবনটি। 1988 খ্রিস্টাব্দে এই ভবনটি মেরামত করা হয় এবং সেমনান প্রদেশের প্রথম জাদুঘর হিসেবে কার্যক্রমের সূচনা করা হয়। প্রধানত দুটি বিভাগ রয়েছে এই জাদুঘরে, একটি পুরাতত্ত্ব বিভাগ, অপরটি নৃতত্ত্ব বিভাগ। পুরাতত্ত্ব বিভাগটি রয়েছে প্রথম তলায়। এই বিভাগে শাহরুদের ঐতিহাসিক টিলাগুলোর হাজার হাজার বছর আগেকার নিদর্শনাবলী স্থান পেয়েছে, সেই সাথে ইসলামী যুগের নিদর্শনগুলো রাখা হয়েছে এই বিভাগে।
যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ আর কথা বলার সুযোগ নেই, কারণ সময় ফুরিয়ে এসেছে। তাহলে এ পর্যন্তই থাক, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো ও সুস্থ থাকুন। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 4 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, আর বিলম্ব করবেন না, দেশনেত্রীকে মুক্তি দিন মির্জা ফখরুল, দৈনিক কালের কণ্ঠ। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে, বলেছেন কাদের, দৈনিক নয়া দিগন্ত। সড়কে নেমে শিক্ষার্থীদের লাল কার্ড, কাল প্রতিবাদ অন্যরকম, দৈনিক প্রথম আলো। অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 9 শিক্ষার্থী বহিষ্কার, দৈনিক যুগান্তর। আতঙ্কিত নয়, ওমিক্রনের ব্যাপারে সাবধান হতে হবে, WHO, দৈনিক যায় যায় দিন। ভারতের শিরোনাম লাশ গুনতে গুনতে ক্লান্ত, ওমিক্রন আতঙ্কের বার্তা লিখে স্ত্রী সন্তানদের খুন চিকিৎসকের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। আগামী দশক উত্তরাখণ্ডের নির্বাচনের আগেই কল্পতরু মোদি, দৈনিক সংবাদ প্রতিদিন। বাড়ল উদ্বেগ, দেশে তৃতীয় ওমিক্রন আক্রান্তের হদিস, দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। নিরাপদ সড়কের দাবিতে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন এই ঘটনা ঘটল, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কের কাছে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে। তিনি গ্রিন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। এই দুর্ঘটনাকে অবশ্যই আমরা দুঃখজনক বলতে বাধ্য। আমরা সবসময় বলে থাকি যে এই ধরনের সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না হয়ে দেখা দিতে পারে। হয়তো এই নিহত ছাত্রের পরিবারে তাই হয়ে গেল। কত আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য এই ছাত্র লেখাপড়া করছিলেন। তার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ। তার বাবা মার আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন সব ধূলিসাৎ। আপনি ঠিকই বলেছেন যে এমন সময় এই দুর্ঘটনাটা ঘটল যখন বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে এবং আরও বেশ কিছু দাবিতে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করছে, প্রতিবাদ করছে। বিমানবন্দর সড়কে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নিহত হওয়ার মধ্য দিয়ে নতুন করে একথা আবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে বাংলাদেশে সড়ক ব্যবস্থা নিরাপদ নয়, একে নিরাপদ করাটা জরুরি। এবং শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেই আন্দোলন খুবই যৌক্তিক এবং তাদের দাবি মেনে নিয়ে, তাদের দাবিকে বিবেচনায় নিয়ে বাংলাদেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য যা করা দরকার সেই উদ্যোগ সরকারকে নিতে হবে। এই আন্দোলনকে কোন রকমের রাজনৈতিক রং লাগানো আমি ব্যক্তিগতভাবে মনে করি উচিত হবে না।
সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় $2,000 কোটি অস্ত্র বিক্রির চুক্তি করেছে ফ্রান্স, আপনার পর্যবেক্ষণ কি?
জি, সংযুক্ত আরব আমিরাত ফ্রান্সের কাছ থেকে বিপুল অঙ্কের ডলার খরচ করে সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি কিনবে। এ ব্যাপারে গতকাল সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের মধ্যে একটি চুক্তি হয়েছে। নতুন এই চুক্তি অনুসারে ফ্রান্স সংযুক্ত আরব আমিরাতকে 80টি রাফায়েল F-4 জঙ্গি বিমান সরবরাহ করবে, সাথে সাথে 12টি হেলিকপ্টারও দেবে। আমরা জানতে পেরেছি যে এই চুক্তিটি ফ্রান্সের অস্ত্র রপ্তানির খাতে অনেক বড় একটি চুক্তি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্স খুব বড় অস্ত্র চুক্তি করেছিল, যার মূল্যমান ছিল $6,000 কোটি, 12টি সাবমেরিন দেওয়ার কথা ছিল। সেই চুক্তি আমেরিকা এবং ব্রিটেন নস্যাৎ করে দিয়ে তারাই অস্ট্রেলিয়ার সাথে চুক্তি করেছে। এ নিয়ে ফ্রান্সের সাথে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেটি অবশ্য ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ওই ঘটনার পরে ফ্রান্স, আমি মনে করি যে অস্ত্র বিক্রির জন্য আরও মরিয়া হয়ে উঠেছে। এবং তার অংশ হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাত সফরে এসে এই অস্ত্র বিক্রি চুক্তি করলেন। আমরা এটিও জানি সংযুক্ত আরব আমিরাত যেসব দেশের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে তার মধ্যে সবচেয়ে বড় দুটি দেশ হচ্ছে আমেরিকা এবং ফ্রান্স। অর্থাৎ আমেরিকা এবং ফ্রান্সের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি অস্ত্র কিনে থাকে। এখানে যে কথাটা আরো বলা দরকার সেটি হচ্ছে এই যে সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইয়েমেনের বিরুদ্ধে যে সামরিক অভিযান চলছে তার একটি গুরুত্বপূর্ণ দেশ। তারা এই সমস্ত অস্ত্র ইয়েমেনের দারিদ্র পীড়িত জনগণের উপর ব্যবহার করবে, একথা কিন্তু ঠিক। সেক্ষেত্রে ইয়েমেনে যে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসন চলছে সেই আগ্রাসনের পার্ট হয়ে যাবে বা পার্ট হয়ে আছে ফ্রান্স। সেক্ষেত্রে ইয়েমেনে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তার দায় ফ্রান্সও এড়াতে পারবে না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। লাশ গুনতে গুনতে ক্লান্ত, অমিক্রন আতঙ্কের বার্তা লিখে স্ত্রী সন্তানদের খুন চিকিৎসকের, দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত শিরোনামের এই খবরের বিস্তারিত বলা হয়েছে, লাশ গুনতে গুনতে তিনি ক্লান্ত, করোনা সংক্রমণ থেকে স্ত্রী সন্তানদের বাঁচাতে তাই তাদের খুন করলেন অমিক্রন আতঙ্কে ত্রস্ত এক চিকিৎসক। খুন করার আগে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েছিলেন, লাশ গুনতে গুনতে আমি ক্লান্ত, অমিক্রনের সংক্রমণ থেকে কেউ রেহাই পাবে না, এমন পরিস্থিতির যাতে শিকার না হতে হয় তাই ওদের মুক্তি দিচ্ছি। উত্তরপ্রদেশের কানপুরের এই চিকিৎসকের এমন কাণ্ডে শিউরে উঠেছেন অনেকেই। পুলিশ সূত্রে খবর, স্ত্রী সন্তানদের খুন করার পরেই ভাইকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন চিকিৎসক। চিকিৎসকের এই ধরনের বার্তা পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তার ভাই। তিনি গিয়ে দেখেন একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার বৌদি, অন্য ঘরে ভাইপু ভাইজি। এরপরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে স্ত্রীকে শ্বাসরোধ করে এবং দুই সন্তানকে হাতুড়ি দিয়ে মাথার খুলি ফাটিয়ে খুন করেছেন চিকিৎসক। পুলিশকে চিকিৎসকের ভাই জানিয়েছেন তার দাদা মানসিক অবসাদে ভুগছিলেন, কিন্তু প্রশ্ন উঠছে অমিক্রন আতঙ্কে কি খুন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, যদিও এই ঘটনার পর থেকে পলাতক চিকিৎসক। বাড়ল উদ্বেগ দেশে তৃতীয় অমিক্রন আক্রান্তের হদিস। দৈনিক আজকাল পত্রিকায় প্রকাশিত শিরোনামের এই খবরে বলা হয়েছে দেশে মিলল তৃতীয় অমিক্রনে আক্রান্ত ব্যক্তির হদিস। জানা গিয়েছে দুদিন আগে জিম্বাবুয়ে থেকে গুজরাটের জামনগরে আসেন ওই ব্যক্তি, বিমানবন্দরে স্ক্রিনিং এর সময় করোনা রিপোর্ট পজিটিভ আসে, এরপরেই জেনোম সিকোয়েন্সের জন্য নমুনা পাঠানো হয় পুনের একটি ল্যাবে, তারপরে জানা যায় নয়া এই ভেরিয়েন্টের দ্বারা আক্রান্ত ওই ব্যক্তি। এদিকে উত্তরপ্রদেশের মিরাটে আসা 300 জন বাইরে থেকে আসা ব্যক্তিদের মধ্যে 13 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা ভুয়ো তথ্য দিয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে 7 জন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে বলে খবর, জানিয়ে উদ্বেগ আরও বাড়ছে। এদিকে অমিক্রন আতঙ্কের মাঝেই দেশে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 415 জনের, যা গতকালের থেকে বেশ খানিকটা বেশি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে নতুন করে আক্রান্ত হয়েছেন 8603 জন, আর দেশে তৃতীয় অমিক্রন আক্রান্তের হদিস মেলায় উদ্বেগ আরও বাড়ছে। দৈনিক সংবাদ প্রতিদিনে বলা হয়েছে আগামী বছরে ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে নির্বাচন, তার ঠিক আগেই রাজ্যে কল্পতরু হয়ে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি একাধিক প্রকল্প মিলিয়ে মোট 18,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থান করলেন, যার মধ্যে অন্যতম দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডর, যা তৈরি করতে খরচ পড়বে 8,300 কোটি টাকা। সে সঙ্গে ক্ষমতায় থাকাকালীন যে কংগ্রেস যে রাজ্যের উন্নয়নের জন্য বিশেষ কিছুই করেনি সেই খোঁচাও দিতে দেখা গেল মোদীকে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের সামরিক শক্তি বৃদ্ধি এবং দেশটির রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে চলে যাওয়া সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরাকি বাহিনীর হাতে কৌশলগত ফাও উপত্যকার পতন নিয়ে কথা বলবো। আশা করছি শেষ আপনাদের সঙ্গ পাব।
ইরাক এক টানা ছয় বছর ইরানের হাতে মার খাওয়ার পর এ বিষয়টি উপলব্ধি করে যে যুদ্ধের ভারসাম্যে পরিবর্তন আনতে হলে নিজের সামরিক শক্তি বাড়াতে হবে। এ কারণে ১৯৮৭ সালে ইরাক নিজের সমরশক্তি বৃদ্ধি করার পাশাপাশি আত্মরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে। ওয়ালফাজ ১০ অভিযানে ইরাকের উত্তরাঞ্চলীয় হালাবজ শহর দখল করেন ইরানি যোদ্ধারা, কিন্তু ইরাকি বাহিনী তার কৌশল পরিবর্তন করে এই এলাকায় ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে যায়নি। ইরাক বরং দক্ষিণ ফ্রন্টে, যেখানে ইরানের পক্ষ থেকে তেমন কোনো বাহিনী মোতায়েন রাখা হয়নি, সেদিকে মনোযোগ দেয়।
ইরানের পক্ষ থেকে যে ফ্রন্টে সংঘাতের আহ্বান জানানো হয়েছে, সে ফ্রন্টে না গিয়ে ইরাকি বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্ট খোলে। তারা ইরানের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডগুলোর উপর হামলা চালায়। ইরাকে দক্ষিণাঞ্চলীয় যে হাও উপত্যকা কয়েক বছর ইরানের দখলে ছিল, বাগদাদ এবার সেটি পুনরুদ্ধারে মনোযোগী হয়। কিন্তু ইরাকি শাসক সাদ্দাম জানতেন যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে ইরানের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধ অপরাধ করার মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে। এ কারণে হাও উপত্যকা পুনরুদ্ধারের প্রস্তুতির পাশাপাশি ১৯৮৮ সালের মার্চ মাসে ইরাকি বাহিনী ইরানের বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা জোরদার করে এবং ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে থাকে।
সাদ্দাম বাহিনী ১৯৮৮ সালের ১ মার্চ থেকে একই বছরের ২১ এপ্রিল পর্যন্ত ইরানের শহরগুলোর উপর বিরতিহীনভাবে হামলা চালিয়ে যায়। এ সময় ইরাকি বাহিনীর রাজধানী তেহরানে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র এবং এদেশের অন্যান্য শহরে আরও প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইরানের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ফাও দ্বীপ পুনরুদ্ধারের অভিযানে ইরাকি শাসক সাদ্দামের একটি জায়গায় ভয় ছিল, আর তা হল ইরাকি বাহিনীর তুলনায় ইরানি যোদ্ধাদের অদম্য স্পৃহা ও সাহস। ইরানের উপর ইরাক আগ্রাসন চালানোর এক বছরের মাথায় ইরান যে ঘুরে দাঁড়াতে পেরেছিল তা সম্ভব হয়েছিল ইসলামের বিপ্লব ও মাতৃভূমি রক্ষা করার ক্ষেত্রে ইরাকি তরুণ সমাজের অদম্য বাসনা থেকে।
আমেরিকা সরাসরি ইরাকের পক্ষে যুদ্ধে জড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত ইরানি যোদ্ধাদের অভিযানের সামনে ইরাকি বাহিনী ঠিকমতো দাঁড়াতেই পারেনি। হাও দ্বীপ পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকি সেনারা যে যুদ্ধ শুরু করে তাতে আমেরিকা সামরিক ও গোয়েন্দা সহযোগিতা না করলে কোনোভাবেই বিজয়ী হতে পারত না বাগদাদ। যুদ্ধ শেষ হওয়ার বেশ কয়েক বছর পর ইরাকের রিপাবলিকান গার্ড বাহিনীর পদস্থ ৬ কমান্ডার জানান, হাও উপত্যকা পুনরুদ্ধারের অভিযানে মার্কিন সেনারা সরাসরি অংশগ্রহণ করে। সাদ্দাম বাহিনীর অন্যতম পদস্থ সেনা কর্মকর্তা মেজর জেনারেল লতিফ এ সম্পর্কে বলেন, হাও পুনরুদ্ধারের অভিযান শুরুর কয়েক মাস আগে থেকে মার্কিন বাহিনীর সঙ্গে বাগদাদের ঘনিষ্ঠতা ব্যাপকভাবে বেড়ে যায়।
তিনি বলেন, ফাও উপত্যকায় মূল যুদ্ধ শুরু হওয়ার ২৪ দিন আগে সেখানকার ইরানি সৈন্যদের অবস্থান ও গতিবিধি সংক্রান্ত সমস্ত গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট ইমেজ আমাদের হাতে পৌঁছে যায়। এসব ছবি দেখে আমরা বুঝতে পারি ফাও উপত্যকায় ইরান সেনা সংখ্যা কমিয়েছে এবং সেখান থেকে বেশ কিছু সৈন্যকে সরিয়ে উত্তরাঞ্চলীয় হালাবজা দখলের অভিযানে কাজে লাগানো হয়েছে। এসব ছবি দেখে ইরাকি কমান্ডাররা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ইরানের হাত থেকে এই উপত্যকা সহজেই পুনরুদ্ধার করা সম্ভব হবে। এই অভিযানে মার্কিন বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করার দায়িত্বে থাকা ইরাকি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাকের বলেন, আমি এই অভিযানের ব্যাপারে সলা পরামর্শ করতে কুয়েত সফরে যাই। সেখানে আমেরিকা ও কুয়েতের কর্মকর্তাদের সঙ্গে আমাদের এই চুক্তি হয় যে কুয়েত তার একটি দ্বীপ এই অভিযানে আমাদেরকে ব্যবহার করতে দেবে। চুক্তি অনুযায়ী ওই দ্বীপে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইরাকি ও মার্কিন সেনাদের মোতায়েন করা হয়।
হ হাও দ্বীপ পুনরুদ্ধারের অভিযানে ইরাকি বাহিনীর সাফল্য লাভের আরেকটি বড় কারণ ছিল তাদের পক্ষ থেকে নিরীহ ইরানি জনগণের ওপর ব্যাপক মাত্রায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা। ব্রিগেডিয়ার জেনারেল শাকের এ সম্পর্কে বলেন, 1988 সালের বসন্তে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য কুয়েতের দুটি বিমানবন্দর মার্কিন বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 1988 সালের 18 এপ্রিল মার্কিন জঙ্গি বিমানগুলো ইরানি অবস্থানে বড় ধরনের বোমা হামলা চালায়। ইরানি যোদ্ধারা ফাও উপত্যকায় যাওয়ার জন্য আরভান্ধ নদীর উপর যে সেতু নির্মাণ করেছিল, মার্কিন জঙ্গি বিমান থেকে প্রথমেই ওই সেতুতে বোমা বর্ষণ করা হয়। এ সময় প্রচণ্ড বোমা হামলার মধ্যেও ইরানি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের যোদ্ধারা সেতুটি মেরামতের চেষ্টা চালিয়ে যান।
ইরাকি সেনাবাহিনীর আজিজ হাসান নামের আরেক সেনা কমান্ডার বলেন, ফাও দ্বীপ পুনরুদ্ধার না করা পর্যন্ত রাসায়নিক বোমা হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল হামুদ বলেন, বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি সরাসরি আমাদের পক্ষে যুদ্ধ না করত, তাহলে ইরানের কাছ থেকে ফাও দ্বীপ পুনরুদ্ধার করা সম্ভব হতো না। 1988 সালের 18 এপ্রিল ইরাকি বাহিনী ইরানের কাছ থেকে ফাও উপত্যকা পুনরুদ্ধার করে। তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
শুনলেন ইরাক ইরান ইতিহাস যুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনাটি। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ। আগামী বুধবার বৃহস্পতিবার শুরু হবে পরবর্তী আলোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানকে কেন্দ্র করে আমেরিকা বিশ্বে একগ্রহ হয়ে পড়েছে, অ্যান্টনি ব্লিংকের স্বীকারোক্তি। বাংলাদেশের সড়ক, রেল ও নৌপথের সকল শ্রেণীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়াই যাতায়াতের সুবিধা দেওয়ার দাবি যাত্রী কল্যাণ সমিতির। এবং ভারতে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী শক্তিশালী জোট সম্ভব নয় বলে জানালো মহারাষ্ট্রের রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী শিবসেনা। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।